الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ শেষে আবারও একবার ফিরে এসেছে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের আলো। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব হুজুরে পুরনূর সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাসাম হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়াজাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ, আমরা চাই সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি, আমরা সবাই চাই মুনাফিকির এই গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে নিজেদের বাঁচাতে। তো প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা যদি এই দুরুদে পাকের অভ্যাস গড়ে নিতে পারি তো ইনশাআল্লাহ আজ্জাজাল আমাদের কাছ থেকে এই সকল খারাপ বিষয়গুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ আজ্জাজাল। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামের আলো অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন মাদানী চ্যানেলের প্রিয় মুখ আমাদের রফিক ভাই। আলহামদুলিল্লাহ আমাদের কালিম মাদানী আত্তারি আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল বলা যায় তত্ত্বাবধায়ক, যে যার দায়িত্বে অন্যান্য লোকজন রয়েছে। এজ আমি একজন দায়িত্বশীল হিসেবে তত্ত্বাবধায়ক আমার আন্ডারে যারা রয়েছে তাদের ব্যাপারে আমার কি করণীয় রয়েছে, কারণ পৃথিবীর সকলেই কেউ না কারো না কারো আন্ডারে রয়েছে, দায়িত্বে রয়েছে। আর আজকে আমরা এই একটি গুরুত্বপূর্ণ বিষয় তত্ত্বাবধায়ক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কারণ আমার প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তা আসুন আমরা নিয়ত করে নিই। যাদের কাছে মোবাইল ফোন নিয়ে বসে আছি মাদানী চ্যানেল স্ক্রিনের সামনে, আমরা নিয়ত করে মোবাইলটাকে সাইলেন্ট করে দেই কিংবা বন্ধ করে দেই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, দৃষ্টিকে পরিপূর্ণভাবে মাদানী চ্যানেলের দিকে রেখেই আমরা মাদানী চ্যানেল দেখার চেষ্টা করি, অন্য দিকে না খেয়াল করি। এবং আমরা যে আজকে মাদানী চ্যানেল দেখে আমাদের যে সওয়াব হবে, আমাদের পিতামাতার যাদের ইন্তেকাল করেছে তাদের ইশালে সব করবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন আমাদের রফিক ভাই, আমরা প্রথমেই তার কাছে যাব তত্ত্বাবধায়ক সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার জন্য। জি রফিক ভাই, তত্ত্বাবধায়ক আসলে কাকে বলা হয় এই বিষয়টা আমরা প্রথমে যদি আলোকপাত করতে পারি তাহলে আমাদের আলোচনায় বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠবে বিষয়টা।
ধন্যবাদ জহির ভাই, যে বিষয়টা আজকে আপনি চয়ন করেছেন আজকের এই অনুষ্ঠানের, এই বিষয়টি খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। আর যে শব্দটি আপনি বললেন যে বিষয়বস্তু, তত্ত্বাবধায়ক, যাকে আমরা অনেক সময় আমাদের কথ্য ভাষায় জিম্মাদার বলি, দায়িত্বশীল ব্যক্তি, যার দায়িত্বে কেউ না কেউ থাকে, তার অনেকগুলো দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, জিম্মাদারি থাকে। তো প্রথমেই আমি কোরআনুল করিমের আলোকে একটি আয়াতে করিমা আমি উল্লেখ করছি, সূরা নিসা আয়াত নম্বর 58-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত এবং তার হকদারকে প্রত্যর্পণ করতে, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কতই উৎকৃষ্ট, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এখানে মুমিন বান্দার অন্যতম বৈশিষ্ট্য হল সে আমানতদার হয়। মুমিন বান্দা আমানতদার, আর আমানতদারিতা এটা তার জিম্মাদারির সাথে, তার দায়িত্ব পরায়ণতার সাথে অতপ্রতভাবে জড়িত। আমানতদার, তাকে আমানতদার হতে হবে, জিম্মাদারকে আমানতদার হতে হবে। মমিনের কাছে জীবনের সর্বাপেক্ষা সম্পদ হল আমানতদারি, একজন মমিনের কাছে, কারণ সে তার প্রাণপণ চেষ্টা দিয়ে তার যে দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে, যে জিম্মাদারি তাকে দেয়া হয়েছে, যে রেসপন্সিবিলিটিজ তার উপর ইম্পোস্ট করা হয়েছে, সেটা সে আপ্রাণ চেষ্টা করবে তার আমানত দারিত্ব দিয়ে সেটাকে রক্ষা করতে।
অত্যন্ত সুন্দর একটি বিষয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হয়তো বা এটা ভাবছি এ কথা শুনে আমাদের রফিক ভাইয়ের কাছ থেকে, যে আমাকে যদি কেউ দায়িত্ব দেয় তাহলেই আমি দায়িত্বশীল হলাম। আসলে কি তাই? আসলে তো তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই কিন্তু অটোমেটিকলি আমরা কোনো না কোনো ভাবে দায়িত্বশীল হয়ে আছি, এক নাম্বার। আর দ্বিতীয়ত, পরবর্তীতে আমরা কর্মময় জীবনে গিয়ে কিছু কিছু দায়িত্বের সম্মুখীন হচ্ছি।
কিছু কিছু দায়িত্বশীলতা আছে যেটা আপনি না চাইলেও স্বয়ংক্রিয় ভাবে আপনার উপর বর্তায়।
জি,
যেমন প্রতিটা মানুষ কিন্তু তার নিজস্ব সেক্টরে, তার নিজের নিজ নিজ অবস্থানে কিন্তু সে দায়িত্বশীল। একজন বাবা তার পরিবারের প্রতি সে দায়বদ্ধ, অভিভাবক হিসেবে সংসারের প্রতি সে দায়বদ্ধ, একজন টিচার তার ছাত্রের প্রতি দায়বদ্ধ স্কুলের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানে, একজন ডক্টর তার যে টিম আছে মেডিকেলের মধ্যে, তার আন্ডারে যে সকল ডক্টর রয়েছে তাদের কাছে তিনি কিন্তু দায়বদ্ধ। অনুরূপভাবে একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যবসায়ী, আপনি যেই সেক্টরেই যান না কেন, যেই বিষয়েই যান না কেন, প্রতিটা বিষয়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পদে পদান্বিত, প্রত্যেকটা আসনে আসিত ব্যক্তি সবাই কিন্তু জিম্মাদার।
সুন্দর ভাবেই বুঝতে পারলাম বিষয়টা, যে আমি দুনিয়াবি দিনই যে যে সেক্টরে যে যে অবস্থানে অবস্থান করছি না কেন, আমরা প্রত্যেকে যার যার অবস্থানে তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল। আর হ্যাঁ
হ্যাঁ, সেই দায়িত্ব আমাকে দেয়া হোক বা
না হোক,
না হোক, কিছু হচ্ছে মানে অর্পিত দায়িত্ব,
অর্পিত দায়িত্ব,
আর একটা হচ্ছে মানে যেটা অটোমেটিক্যালি স্বয়ং
বলা হোক যে না হোক, নীতি দায়িত্ব চলে,
মানে মোরালিটি, বিবেকের দিক থেকে, সৃষ্টির দিক থেকে।
হ্যাঁ, আর এই ব্যাপারেই একটি হাদিস শরীফ আসছে সহি বুখারিতে, 159 নম্বর হাদিসে, যে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম শফিউ উমাম হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা সবাই দায়িত্বশীল এবং সকলকেই তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদশাহ দায়িত্বশীল, তাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানুষ তার পরিবারের পরিবার পরিজনের দায়িত্বশীল, তাকে তার পরিবার পরিজনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মহিলা তার স্বামীর ঘর এবং সন্তানদের দায়িত্বশীল, তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভেড়া মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা একেবারে স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, হোক সেটা রাষ্ট্রের ধারা, হোক সেটা পরিবারের
সমাজের
ধারা,
দ্বারা
সমাজের ধারা, কিংবা নেচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত ভাবেই আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর
মানে কেউ এটা বলতে পারবে না জহির ভাই যে আমার উপর তো কোনো দায়িত্ব নেই, আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি। এখন স্বাভাবিক একটা পরিবার আপনি নিয়ে নেন, একজন বাবা পরিবারের সে কর্ণধার, এখন তার পরিবারের মধ্যে তার স্ত্রী, তার সন্তান সন্ততি সব কিছুই তার নিয়ন্ত্রণে। এখন এনাদের এই পরিবার বর্গ সব কিছু, অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান থেকে শুরু করে তার যে ইসলামী যে তাকাজা রয়েছে, চাহিদা রয়েছে ইসলামিক, যেমন পর্দা, নামাজ, রোজা, আহকাম, দিনের যে আহকামগুলো, এগুলো ঠিক মতো পরিপূর্ণভাবে আদায় হচ্ছে কি হচ্ছে না। এখন একজন বাবা যদি বলে যে এই বিষয়ে তো আমাকে তো কেউ দায়িত্ব দেয়নি, তা আমি কি করে আমার দায়িত্ব পালন করব, তো এই দায়িত্ব কেউ কাউকে দিতে হয় না, এটা অটোমেটিক্যালি চলে আসে, এটা সৃষ্টিরই একটা বিধান, ইসলামেরই একটা বিধান।
যেমন বলা হয়েছে যে আমাদের উপর এলেম অর্জন করা ফরজ, আর এই এলেম অর্জন করা ফরজ বলা হয়েছে কোন অবস্থায় কোনটা ফরজ, যে আমার উপর যখন যখন আমার উপর গোসল ফরজ হয়েছে তখন গোসলের ফরজটা জেনে নেওয়া ফরজ ছিল, যখন আমার উপর নামাজ ফরজ হয়েছে তখন নামাজের ফরজিয়তকে জেনে নেওয়া আমার উপর ফরজ ছিল, রোজার ব্যাপারটা ঠিক অনুরূপভাবে, যখন আমার আমি বিবাহ করেছি বিবাহ সম্পর্কে মাসআলা জেনে নেওয়া ফরজ, যখন আমার সন্তান হয়েছে সন্তানের প্রতিপালন এবং সন্তানের দায়িত্ব কি আছে এটাকে জেনে নেওয়া আমার উপর ফরজ রয়েছে। জি আকালিম ভাই আমাদের সাথে রয়েছেন,
ধন্যবাদ জহির ভাই। প্রথমেই এটা বলতে চাইবো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা 18 পারার সূরাতুল মুমিনুনের মধ্যে
আচ্ছা
মুমিনের সংবাদ পেয়ে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
আচ্ছা,
মুমিন তারাই যারা তাদের আমানত রক্ষা করে, এবং তাদের চুক্তিকে তাদের ওয়াদার বরখলাফ করে না, তাদের ওয়াদা পালন করে। হোক এই আমানত আল্লাহ তাআলার হতে পারে কিংবা সেই আমানত বান্দার হতে পারে, আবার এই ওয়াদাটা সে আল্লাহ তাআলার সাথে তার হতে পারে অথবা বান্দার সাথে হতে পারে। সর্বক্ষেত্রে বান্দাকে তার ওয়াদা এবং আমানত রক্ষা করতে হবে। আপনি বুখারী শরীফের এই হাদিসটা বলেছিলেন কিছুক্ষণ আগে, আর এই হাদিসটা দাউদ শরীফের কিতাবুল ইমারাতের মধ্যে বর্ণনা করা আছে, এবং আমিরুল সুন্নাহ দামত বরকাতুল আলিয়া তার মুর্দে কে সদমে এই কিতাবের মধ্যে এই রিসালার মধ্যে তিনি নকল করেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেককে তার অধীনস্থদের বিষয়ে প্রশ্ন করা হবে। এবং আমরা যদি আমাদের সমাজ আমাদের পর্যালোচনা চক্রে যদি দেখি যে সমাজের মধ্যে প্রত্যেকে একজন অপরজনের কি দায়িত্ববান, হোক সে স্কুলের টিচার হোক কিংবা সে দেশের বাদশাহ হোক, রাজা হোক, সরকার হোক, বা কলেজের সে প্রিন্সিপাল হোক বা ভাইস প্রিন্সিপাল হোক বা মাদ্রাসার সে মোহতামিম হোক, যেই হোক না কেন প্রত্যেকেই দায়িত্ববান, আর প্রত্যেকের উচিত তার আমানত রক্ষা করা, তার দায়িত্বকে সুন্দরভাবে পালন করা। আমরা যদি আমাদের বুজুগানের দিনে যদি জীবন পর্যালোচনা করে দেখি আমরা বুঝতে পারবো তারা তাদের দায়িত্বের বিষয়ে কিভাবে সচেতন ছিলেন। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি তার প্রজাদের বিষয়ে তাদের অধীনস্থদের বিষয়ে কেমন সজাগ ছিলেন আমরা একটা ঘটনার মধ্যে আমরা জানতে পারি। একবার উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতে বের হলেন প্রজাদের খবরাখবর নেওয়ার জন্য, তিনি দেখলেন দূরে একজন মহিলা খানা রান্না করছেন। তিনি কাছে গিয়ে দেখলেন যে মহিলার আশপাশে তার সন্তানরা বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন এই পাতিলে কি রান্না করছেন, মহিলাটি বলল যে আসলে এই পাতিলে কিছুই নেই, শুধু আমি পানি দিয়েছি আর পানি গরম করছি, বাচ্চারা খাবারের অভাবে কান্না করছে, তো আমি তাদের সামনে পাতিল রেখে চুলার উপরে আর পানি দিয়ে একটু গরম করছি যাতে করে তাদের মনে একটু সান্ত্বনা আসবে যে হ্যাঁ খানা রান্না হচ্ছে, তারপর তারা অপেক্ষা করতে করতে তারা ঘুমিয়ে পড়বে। যখন তিনি এই কথাটা জানতে পারলেন তিনি সাথে সাথে বাসার দিকে প্রত্যাবর্তন করলেন এবং তার গোলাম যার নাম ছিল আসলাম তাকে বললেন যে একটা বস্তার মধ্যে তিনি নিজে খাবার আটা নিলেন, তারপর ঘি নিলেন, তারপর চর্বি নিলেন, এগুলো নিয়ে তিনি বস্তা ভর্তি করার পর কাজে নিচ্ছিলেন। আসলাম বলল যে হুজুর আমাকে দিয়ে দেন, বলে না 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 তোমাকে দেবো না, আমি নিজে নিজের ঘাড়ে করে আমি তার কাছে নিয়ে যাব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে ওই মহিলাটির কাছে গেলেন এবং নিজে নিজের হাতে হাড়িতে পাতিলে ওই আটা ঘি চর্বি এগুলো মিশ্রিত করে খানা রান্না করলেন এবং বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ালেন। খাওয়ানোর পরে তিনি বাসার বাড়ির বাইরে একটু আঙিনে এসে একটা প্রাণীর মতো বসে গেলেন। কিন্তু আসলাম এটা দেখে জিজ্ঞেস করার সাহস পায়নি যে ইনি খলিফাতুল মুসলিমিন, জানি না কি হবে। তারপর তিনি বাচ্চাদের সাথে খেলা করতে লাগলেন, বাচ্চারা হাসা শুরু করলো। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যাবর্তন করছেন তখন আসলামকে বললেন, আসলাম তুমি জানো আমি কেন তাদের সাথে বসেছিলাম? আমি এই জন্য বসেছিলাম বাচ্চাদের মুখে হাসি ছিল না, আমি চেয়েছিলাম যেন তাদের মুখে যেন হাসি চলে আসে।
সুবহানাল্লাহ,
কেমন তারা দায়িত্ববান ছিলেন, কেমন তারা তাদের প্রজাদের
বিষয়ে। ক্রিস্টিয়ান ভাইরা, মাদানশীন দর্শকবৃন্দ, আমরা আসলে আমাদের কালিম ভাইয়ের কাছ থেকে অত্যন্ত সুন্দর ঘটনা, দায়িত্ববান দায়িত্বশীলের তত্ত্বাবধায়ক যে দায়িত্ব কিভাবে পালন করতে হয়, এবং আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন তিনারা কিভাবে দায়িত্ব পালন করেছে এই বিষয়টা আমরা অত্যন্ত সুন্দরভাবে শুনলাম। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে তার পরিপূর্ণ দায়িত্বকে পালন করে। আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা দেখা যায় রফিক ভাই যে বিষয়গুলো, যে আমরা অনেক সময় পর্যালোচনা শুনি, কথাগুলো শুনি, কোনো বিষয় নিয়ে বয়ান শুনি, শোনার পর সেটাকে আমরা শুধুমাত্র শোনার মাঝে কিন্তু আবদ্ধ রেখে দেই যে হ্যাঁ আমাদের বুজুর্গানের দিনরা এমন ছিল, ভালো ছিল, কিন্তু এটা কি আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি না? এই যে আমি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক অর্থাৎ প্রশাসক হিসেবে, বাদশাহ হিসেবে, খলিফা হিসেবে, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটি শুনলাম, কোরআনের দিক নির্দেশনা আমরা শুনলাম, হাদিসে করিমার সরকার দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে করিমা শুনলাম, এখন আমার দায়িত্বটা কি? আমি যে অবস্থানে আছি, আমি যে চেয়ারে বসে আছি, হোক আমি ডিস্ট্রিক্ট প্রধান, আমি হই মেয়র, হই চেয়ারম্যান, কিংবা আমি একজন অফিসের কর্মকর্তা, আমার আন্ডারে যারা রয়েছে পর্যায়ক্রমে কিন্তু আমি প্রত্যেকের উপর দায়িত্ববান। তো সেই হিসেবে আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন এমনটি না হই উৎপাখির মতো, যেটা বলা হয় চোখ বন্ধ করে রাখা, কেউ আমাকে দেখছে না বা আমি কেউকে কাউকে দেখছি না। হাদিসে পাকের মধ্যে এসে যাই আমরা শুনলাম হাদিসে কারিমা যে প্রত্যেকের ব্যাপারে আন্ডারে যারা রয়েছে প্রত্যেকের ব্যাপারে কেমন দিন জিজ্ঞাসা করা হবে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছি?
তো হচ্ছে জহির ভাই,
জি,
ব্যক্তিগত এহতেসাব, একটা হচ্ছে ব্যক্তিগত হিসাব
নিকেশ,
যে এটাও আমরা কোরআনে পেয়েছি যে যে অনুপরিমাণ নেকি করবে, পুণ্য করবে, সেও কিয়ামতের দিনে সেটা পাবে, যে অনুপরিমাণ বদি করবে, গুনাহ করবে, সেও সেটা পাবে। আমরা কিন্তু শুনে থাকি অহরহ ওলামায়ে কেরামের মুখে বয়ান শুনি, মুবাল্লিগে দাওয়াতে ইসলামের মুখে বয়ান চলছে, 24 আওয়ার্স মাদানী চ্যানেলে সুন্নত ভরা বয়ান চলছে। এই যে দায়িত্ব, যে দায়িত্ব সম্পর্কে আজকে বলা হচ্ছে জিম্মাদারি, এই জিম্মাদারি একদিকে যেমন যে ব্যক্তির উপর অর্পণ করা হলো সে কেমন, একটা হচ্ছে এই যিনি অর্পণ করছেন তার কতটুকু দায়িত্ব ছিল তাকে, যিনি অর্পণ করছেন তার উপরে তাকে বিবেচনা করা, যে যাকে অর্পণ করা হচ্ছে এ এই দায়িত্ব সম্পর্কে কতটুকু যোগ্যতা রাখে সেটা করতে পারবে কিনা,
যাকে দায়িত্ব দেয়া হচ্ছে,
হ্যাঁ
ওই দায়িত্ব
সেটা দেখা,
যাকে দেয়া হচ্ছে আমি কি যোগ্যতম পাত্রকে দিচ্ছি কিনা,
পাত্রের হ্যাঁ
যোগ্যতম
পাত্রে আমি মানে দায়িত্বটা অর্পণ করছি কিনা, এটাও কিন্তু এক ধরনের আমানতদারিতা,
এটাও কিন্তু একটা বড় ধরনের আমানত,
অনেক বড় আমানতদারিতা। কেননা এখানে হাদিসে পাকের মধ্যে সহিহ বুখারী শরীফের হাদিসটি এসেছে যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন কোনো বিষয়ের কর্তৃত্ব ও নেতৃত্ব অযোগ্য লোকের হাতে ন্যস্ত করা হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, অযোগ্য লোক। তো এখানে এটা দেখতে হবে যে যাকে যেই আসনে বসানো হয়েছে, যেই আসনে অধিষ্ঠিত করা হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সমাজের দায়িত্ব হোক, পরিবারের দায়িত্ব হোক, যে কোনো সেক্টর, এটা কোনো স্পেসিফিক্যালি আমি কোনো নির্দিষ্ট কোনো খাত বা কোনো ক্ষেত্রের কথা বলছি না, এটা আমার ব্যবসার প্রতিষ্ঠানেও হতে পারে, এটা একটা প্রাইভেট সেক্টর যে কোনো একটা কোম্পানি হতে পারে, একটা সমাজের দায়িত্ব হতে পারে, আমার পরিবারের দায়িত্ব,
গভর্নমেন্ট চাকরি,
যাকে আমি দিচ্ছি দায়িত্ব, সে তার মধ্যে এর যোগ্যতা কতটুকু রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমানতদারিতা, হাদিসে পাকে অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যার মধ্যে আমানতদারিতা নেই তার পূর্ণ ঈমান নেই, তার ঈমান পূর্ণ নয়। যার মধ্যে আমানতদারিতা নেই, জিম্মাদারি অর্থাৎ এহসাসে জিম্মাদারি, তো এখানে আমানতদারিতা যার মধ্যে নেই তার মধ্যে পূর্ণ ঈমান নেই, আর যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার প্রবণতা নেই তার মধ্যে পূর্ণ দীন নেই। তো এখানে দুটো জিনিস আমরা একটা দেখছি, একটা হচ্ছে আমানতদারিতা, জিম্মাদারি, যেই কথাটা আপনার চলে এলো, দায়িত্বশীলতা, আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা। তো আমরা যদি সবাই নিজের নিজের দিক থেকে,
আমরা যখন কোনো দায়িত্ব গ্রহণ করি অবশ্যই কোনো
প্রতিশ্রুতি দিই।
ফর এক্সাম্পল, আমি একটা ইনস্টিটিউটের প্রধানের দায়িত্ব গ্রহণ করলাম, তো যখন আমাকে ইনস্টিটিউটের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তখন অবশ্যই আমার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে আমি এই ইনস্টিটিউটের সকল দায়িত্ব,
কমিটমেন্ট নেওয়া হয়েছে,
আমি পালন করব।
জি,
কিন্তু যখনই আমি এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করব না, তখনই কিন্তু এই বিষয়টা চলে আসছে যে আমি আমার দায়িত্ব অবহেলা করছি। পাশাপাশি আপনি যে বিষয়টাকে উল্লেখ করলেন মাদানী দর্শক, যেখানে যে কথাটা বলা হয়েছে প্রথমত যে আমি আজকে যদি এমন অবস্থানে থাকি যে আমার মাধ্যমে কিছু লোক কোনো দায়িত্ব গ্রহণ করছে, কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করছে, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বিভিন্ন কোম্পানি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমার মাধ্যমে কেউ চাকরি গ্রহণ করছে, তা কাউকে আমি দিচ্ছি, ওই অবস্থানে যখন আমরা তাদেরকে নিয়োগ প্রসেসিং করি, যেহেতু প্রসঙ্গ চলে আসছে আমি জন্য বলার চেষ্টা করছি, যে তখন আমরা যে বিষয়টা অনেক সময় সব না, কিছু ক্ষেত্রে যে যে যোগ্য ব্যক্তি, ওই যোগ্য ব্যক্তিকে আমরা না দিয়ে যদি অযোগ্য ব্যক্তির সাথে আমি বিভিন্ন কারণে তাকে দায়িত্ব প্রদান করি, তাহলে প্রথমত আমি আমার এই দায়িত্বের ক্ষেত্রে
আমি
আমানতদারিতার ক্ষেত্রে
আমি আমানতের খেয়ানত করলাম, আমি একজন আমানতদার,
জি,
একজন মুসলিম হিসেবে, একজন যে কোনো সেক্টরে একজন কর্মপ্রধান হিসেবে, কর্মকর্তা হিসেবে, আমি আমার পরিবারের প্রধান হিসেবে, সর্বক্ষেত্রে আমি কিন্তু একজন আমানতদার, আমার এখানে আমানত রয়েছে, রেসপন্সিবিলিটিস রয়েছে, কিছু আমি তো পূর্বেই বলেছি, কিছু দায়িত্ব রয়েছে যেটা অর্পণ করা হয়, কিছু দায়িত্ব রয়েছে যেটা ইন দ্য ভিউ অফ মোরালিটি, ইন দ্য ভিউ অফ শরিয়া, ইন দ্য ভিউ অফ ইসলাম, যেটাকে অটোমেটিক্যালি মানে অলরেডি উই আর কমিটেড টু অলমাইটি আল্লাহ, আমরা কিন্তু ওয়াদা করে এসেছি, সবকিছু প্রতিশ্রুতি দিয়ে
এসেছি,
তো সেক্ষেত্রে কিন্তু আমি দায়বদ্ধ, আমার আমানত রয়েছে, তো সেক্ষেত্রে আমি আমানত কতটুকু। তো এই যে হাদিসে পাকটা আমি যেটা বললাম যে এক হচ্ছে যদি সে মানে আমানতদারিতা যার মানে নেই তার পূর্ণ ঈমান নেই, আর যদি সে প্রতিশ্রুতি রক্ষা না করে তার দীনও পূর্ণ হবে না, তার ঈমানও পূর্ণ হবে না। তো একদিক থেকে তার দীনও গেল, তার ঈমানও গেল। তো এই যে দায়িত্ব দেয়া বা নেয়া, এক্ষেত্রে যাকে দেয়া হচ্ছে সে কতটুকু যোগ্য, সে কতটুকু দক্ষ রাখে, তার মধ্যে কতটুকু খোদা ভীরুতা রয়েছে, ধর্মীয় অনুশাসন রয়েছে, এটা দেখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুষের মাঝে আমরা যে যেই দৃষ্টিকোণ থেকেই আমরা আসি না কেন, আমাদের জ্ঞান অর্জন হোক সেটা জেনারেল লাইনে কিংবা ইসলামিক লাইনে, আমরা যারাই মুসলমান রয়েছি,
জি,
আমাদেরকে কিন্তু একদিন মরতে হবে,
মরতে হবে।
দুনিয়াতে আপনি দেখেন জহির ভাই যে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু একটা ডিবেটিং রয়েছে, তর্ক রয়েছে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, বাট ওনলি ওয়ান থিং, একটা মাত্র জিনিস যেটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই, কোনো ডিবেটিং নেই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডেথ, মৃত্যু, আমাকে মরতে হবে, আই মাস্ট ডাই ওয়ান ডে, এভরিবডি কনফিউজ দ্যাট, কেউ কিন্তু ডিনাই করে না যে আমি মরবো
না।
তো যখন আমি মরবো আমাকে মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, আমাকে কবরের আজাব ভোগ করতে হবে, আমাকে কবরের নিঃসঙ্গ জীবনযাপন করতে হবে। সেই কবরকে আলোকিত করার জন্য আমি কতটুকু করেছি? আমি মৃত্যুর পর যে দীর্ঘ রাস্তা কেয়ামত পর্যন্ত আমাকে সফর করতে হবে, সেই রাস্তার পথে স্বরূপ আমি কি অর্জন করেছি? আমার নিজের নাজাতের জন্য, আমার মুক্তির জন্য আমি কতটুকু সম্বল আমি অর্জন করেছি? প্রতিটা ব্যক্তি অ্যাজ এ মুসলিম বিং সে যদি এই জিনিসটা চিন্তা করে যে না, আমি যেই সেক্টরে কাজ করছি, যেই চেয়ারে বসে কাজ করছি, আমাকে সততার সাথে কাজ করতে হবে, আমাকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে, আমার ওপর যে দায়িত্ব ইম্পোজ করা হয়েছে, যে রেসপন্সিবিলিটি আমার ওপর দেওয়া হয়েছে, সেটা আমি যথারীতি পালন করব, যথাযোগ্যভাবে আমি পারি বা না পারি সেটা বড় কথা না, আমাকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে সততার মানে ইয়ে থেকে, আমাকে চেষ্টা করে যেতে হবে। তো অন্তত ওই ব্যক্তি বিবেকের দিক থেকে অন্তত দায়বদ্ধ থাকবে না।
ইসলাম ভেরা মাদানী সেন, দর্শক বৃন্দ, আমরা শুনছিলাম দায়িত্বশীল সম্পর্কে, তত্ত্বাবধায়ক সম্পর্কে। আর হ্যাঁ, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের যে কোনো মতামত আমাদের সাথে অ্যাড করতে পারেন আর কল করে। জি,
সবাই আমরা আলোচনা করছিলাম যে দায়িত্ব দেওয়ার দরকার যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাদেরকে। তো যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকে, যারা যেমন আমাদের বুজুগানের দিনে যদি জীবন পর্যালোচনা করি, আমরা দেখব তারা যোগ্যতাশীল ছিলেন কিন্তু তারপরেও তারা দায়িত্ব নিতে চাইতেন না। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দ্বিতীয় উমরও বলা হয়, খলিফা সুলাইমান কি করলেন, মারা যাওয়ার পর ওসিয়ত লিখেছিলেন, ওসিয়তটা যখন খোলা হলো দেখা গেল যে সেটাতে লেখা ছিল যে উমর বিন আব্দুল আজিজকে খলিফা বানানো হয়েছে। উমর বিন আব্দুল আজিজ যখন জানতে পারলেন, তিনি বললেন যে আমি তো এটা চিন্তাই করি নাই, রহমতুল্লাহ, আমি তো চিন্তা দায়িত্ব আমার চিন্তা করি নাই। আর উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে যখন জিজ্ঞেস করা হলো যে খেলাফত পাওয়ার পূর্বে আপনার বাবার মানে মাসিক আয় কত ছিল, তিনি বললেন যে আমার বাবার খেলাফত পাওয়ার পূর্বে আমার বাবার মাসিক আয় ছিল 4,000 দিনার
তৎকালীন
সময়ে,
বর্তমান সময় কোটি কয়েক কোটি টাকা,
আর খেলাফতের পর মাত্র 400 দিনার। আর কিছুদিন যদি বেঁচে থাকতেন তাহলে 100 দিনার হয়ে যেত বাবা। এমনকি উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা এত সততার সাথে মানে রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি বাসার মধ্যেও যে চারাগ প্রদীপ জ্বালাতেন নিজের ব্যক্তিগত টাকা দিয়ে জ্বালাতেন, রাতে এসে চারাগ জ্বালাতেন এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সাজদার মধ্যে পড়ে যেতেন, ইবাদত করতেন। যারা আসলে যাদের মাঝে তাকওয়া থাকে, পরহেজগারিত্ব থাকে, খোদা ভীরুত থাকে, তারাই সঠিকভাবে দিন যারা তাদের অধীনস্থদেরকে চালাতে পারবে। কেয়ামতের দিন আদি বিন হাতিম রহমতুল্লাহ তাআলা বলেছেন যে একজন ব্যক্তিকে কেয়ামতের দিন আনা হবে আর তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে দেওয়া হবে, সে গিয়ে জান্নাতের মানে খুশবু সে ঘ্রাণ নেবে, জান্নাতের প্রাসাদ দেখবে, অনেক কিছু নিয়ামত দেখবে, দেখার পরে আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে একে জাহান্নামের দিকে নিয়ে যাও। কেন? কারণ সে মানুষের মাঝে তো মানে দেখতে মনে হতো কি সে অনেক নেককার ব্যক্তি, কিন্তু গোপনে কি করতো, সে গুনাহ করতো আর আল্লাহ তাআলাকে ভয় করতো না। তো যারাই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উচিত কি আল্লাহ তাআলাকে ভয় করা এবং তার দায়িত্বের প্রতি সজাগ থাকা এবং আল্লাহ তাআলাকে ভয় করে তার দায়িত্ব সঠিক মতো পালন
করা। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম দায়িত্ব সম্পর্কে হাদিসে কারিমা এবং বুজুর্গানের দিনের বাণীসমূহ। আমি আজকে যে অবস্থানে আছি, উদাহরণস্বরূপ আমি আজকে কোনো কলেজের লেকচারার হিসেবে আছি, প্রফেসর হিসেবে আছি, কোনো ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে আছি, কোনো স্কুলের শিক্ষক হিসেবে কিংবা কোনো মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে আছি, তা আমি আমার দায়িত্ব কতটুকু পালন করছি? শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণরূপে শিক্ষা দেয়া, আমার মেধার সর্বোচ্চটাকে আমি কি আমার সে দায়িত্ব পালন করছি? আমি কি আমার মেধার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি? কারণ শিক্ষক হচ্ছে, বলা হয়েছে, শিক্ষক জাতির বিবেক। কিন্তু এই শিক্ষক ছাত্রকে কি আজকে সেভাবে
মানুষ গড়ার কারিগর
যে বিবেক তৈরি হয় না, বিবেক বুদ্ধি যেখান থেকে তৈরি হয়, যেখান থেকে শিখে, সে শিখার স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা ধর্মীয় শিক্ষা হোক কিংবা দুনিয়াবী শিক্ষা প্রতিষ্ঠান হোক, দুনিয়াবী শিক্ষাই হোক না কেন, যে শিক্ষাই হোক না কেন। তো প্রিয় ইসলামী ভাইরা, যারা আমরা আজকে শিক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে দায়িত্ববান রয়েছি, আমি আপনাদেরকেও অনুরোধ করব, আসুন আমরা আমাদের এই দায়িত্বটাকে পরিপূর্ণরূপে পালন করি। এরই পাশাপাশি আমরা শুনলাম যে সুবহানাল্লাহ, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাই এবং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলি, স্পষ্ট হাদিসে পাকের মধ্যে রয়েছে যে বাদশা দায়িত্বশীল, তাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে শুধু বাদশা মিনিং শুধু বাদশাহই না, পর্যায়ক্রমে একের পর এক বাদশার পর যে আছে, তারপর যে আছে, তারপর যে আছে, তারপর যে আছে, একেবারে নিম্ন স্তর পর্যন্ত। তো আমি যেন আমার দায়িত্বকে পরিপূর্ণরূপে পালন করি, বিশেষত আমরা যদি এই সকল আমাদের দুনিয়ার মানুষের মাধ্যমে দায়িত্ব দেওয়ার যে বিষয়টা আছে এগুলোর পাশাপাশি আমি যদি আজকে আমরা চলে আসি আমার পরিবারের কাছে, কারণ পরিবার থেকেই কিন্তু শুরু, সূচনা। প্রথম, বাবা দায়িত্বশীল এবং মা দায়িত্বশীল, কেননা হাদিসে পাকে স্পষ্ট আসছে মহিলা তার স্বামীর ঘর এবং সন্তানের দায়িত্বশীল, পিতা মানুষ তার পরিবার পরিজনের দায়িত্বশীল। এবং কোরআনে পাকে আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা তোমাদেরকে
এবং তোমার পরিবারদেরকে
বাঁচাও। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার পরিবারের, আমি কি আমার পরিবারের দায়িত্ব কি পূরণ করছি, পরিপূর্ণরূপে আমি আমার দায়িত্বকে পালন করেছি? শুনুন, ফকি আবুল আইন সামারকান্দি আলাইহি রাহমাতুল্লাহিল হাবি উদ্ধৃত করেন, বর্ণিত আছে, সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে তার স্ত্রী এবং সন্তান সন্ততি, এরা সবাই, অর্থাৎ স্ত্রী সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করবে, হে আমার প্রিয় রব, এই ব্যক্তি থেকে আমাদের হক আদায় করে দাও, কেননা সে কখনো আমাদের দিনই বিষয়ে শিক্ষা দান করেনি। কাকে বলা হবে এবং কে বলবে?
সন্তান বলবে,
সন্তান বলবে, স্ত্রী বলবে, সন্তান বলবে তার বাবাকে, বাবার ব্যাপারে
বাবাকে উদ্দেশ্য করে,
উদ্দেশ্য করে বলবে, স্ত্রী বলবে তার স্বামীকে উদ্দেশ্য করে, এই ব্যক্তি থেকে,
যেহেতু তারা অধীনস্থ ছিল,
অধীনস্থ ছিল। প্রিয় ইসলাম ভাইরা, মাদান চ্যানেল দর্শক বিন্দু, আমি আপনাদেরকে বলবো মনোযোগের সাথে যেন আমরা এই বর্ণনাটি শ্রবণ করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে এই ব্যক্তি থেকে আমাদের হক আদায় করে দাও, কেননা সে কখনো আমাদেরকে দিনের বিষয়ে শিক্ষা প্রদান করেনি, সে আমাদের হারাম খাওয়াতো যা আমরা জানতাম না, অতঃপর সেই ব্যক্তিকে হারাম উপার্জনের জন্য এমনভাবে শাস্তি দেয়া হয় যে তার মাংস ঝরে যাবে, অতঃপর তাকে মিজানের নিকট আনা হবে, ফেরেশতারা যখন পাহাড় সম পরিমাণ তার নেকি নিয়ে আসবে, তখন তার সন্তান সন্ততিদের মধ্য থেকে এক ব্যক্তি এসে বলবে আমার নেকি কম, তখন সে ওই নেকি সমূহ থেকে নিয়ে নেবে, অতঃপর আরেকজন এসে বলবে তুমি আমাকে সুদ খাইয়েছ, এবং তার নেকি সমূহ থেকে নিয়ে নেবে, এভাবে তার পরিবার পরিজনরা তার সব নেকি নিয়ে নিবে,
সমস্ত নেকি,
সব নেকি নিয়ে নিবে, এবং সে নিজের পরিবার ও সন্তান সন্ততির দিকে দুঃখ হতাশা দৃষ্টিতে তাকিয়ে বলবে এখন আমার কাঁধে গুনাহ ও নৃশংসতাগুলো রয়ে গিয়েছে যা আমি তোমাদের জন্য করেছিলাম। সেই সময় ফেরেশতা বলবে এই ব্যক্তি এমন দুর্ভাগা যে যার নেকি সমূহ তারই পরিবারের সদস্যরা নিয়ে নিয়েছে এবং সে তার পরিবারের কারণে জাহান্নামে চলে গেল। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বিন্দু, কত কঠিন একটা পরিস্থিতির ব্যাপার যে আমি দায়িত্বশীল হয়ে আমি যদি সঠিক দায়িত্ব পালন না করে থাকি, অর্থাৎ আমার সন্তানকে আমি সঠিক শিক্ষা প্রদান করিনি, আমি আমার স্ত্রীকে সঠিকভাবে পরিচালনা করিনি, আমার দায়িত্বে যারা ছিল তাদেরকে আমি ইসলামের শিক্ষা প্রদান করিনি, আর না করার কারণে কিয়ামতের দিনে করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। হে পিতা, হে বড় ভাই, হে অভিভাবক, হ্যাঁ আমি আপনাকেই বলছি, আপনি কি দায়িত্বশীল? আপনি কি অভিভাবক? আপনি কি তত্ত্বাবধায়ক পরিবারের? তাহলে আমি আপনাকেই বলছি, আসুন না, আমি আমার দায়িত্বকে পূর্ণ করি। শুধুমাত্র কি আমি আমার সন্তানের জন্য রুটি রুজি করে আনবো, এটাই কি আমার দায়িত্ব?
এটাই আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, যে বর্তমান যুগে এমন একটা সমাজ ব্যবস্থা আমাদের, যে আমরা অনেকেই চিন্তা করি যে শুধু আমরা উপার্জন করলাম আমার দায়িত্ব শেষ,
জি
টাকা রোজগার করলাম আমার দায়িত্ব শেষ, আমার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কি করছে সেটা দেখার আমার দায়িত্ব নেই, সেটা কে দেখবে?
কে দেখবে?
হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, সোহাবুল ইমানের কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সন্তানের প্রতি পিতামাতার উপর অধিকার রয়েছে যে তাদের ভালো নাম রাখা, তাদের নামটা ভালো রাখা,
সুন্দর নাম, উত্তম নাম,
সুন্দর উত্তম নাম রাখা এবং উত্তম আদব শেখানো। উত্তম আদব বাবা মা শিখাবে, তো আমি আমার সন্তানকে শিষ্টাচার শেখাবো, আদব কায়দা শেখাবো, ধর্মীয় অনুশাসন শেখাবো, তার নামগুলো উত্তম রাখবো। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জামিয়া সাগীর কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে যে নিজ সন্তানদের তিনটি বিষয় শিক্ষা দাও,
তিনটি বিষয়।
এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা। আল্লাহ নবী বলছেন যে আমি নবীর ভালোবাসা, আল্লাহ নবী বলছেন যে আমার ভালোবাসা তোমার সন্তানদের মাঝে শিক্ষা দাও। দুই নম্বর আহলে বাইতের ভালোবাসা। তিন নম্বর হচ্ছে কোরআনে পাকের শিক্ষা। এই তিনটা জিনিসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রতিটি উম্মতকে তিনি নির্দেশ দিয়েছেন যে নিজ নিজ সন্তানকে তোমরা শিক্ষা দাও। আজকে আমরা যারা বাবা, আজকে যারা আমরা মা, আমরা মা বাবা, আমরা পরিবার থেকেই শুরু করি। আপনি বলেছেন যে আমাদের প্রথম কেন্দ্রবিন্দুটাই হচ্ছে পরিবার থেকেই সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। তো আগে পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন করতে হলে আগে আমার পরিবার পরিবর্তন করতে হবে, নিজেকে বদলাতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে।
আমি এই ব্যাপারটা নিজের বিষয়টা আসছে, আমাদের দেশে কিছুদিন যাবৎ আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, ট্রাফিক একটা বিষয়, নিরাপদ সড়কের ব্যাপারে,
নিরাপদ সড়কের ব্যাপারে
কিছুদিন পূর্বে এক দায়িত্বশীল বক্তব্য দিয়েছে যে আমরা প্রচন্ড চেষ্টা করছি কিন্তু মানুষ যারা, ব্যক্তি যারা, জনগণ
আইন ভঙ্গের মানে,
হ্যাঁ
এটা একটা টেন্ডেন্সি,
হ্যাঁ সচেতন না। তার মানে আপনি যে কথা বললেন, প্রথম হচ্ছে পরিবার,
পরিবার থেকে
সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। আমাকে পরিবার থেকে প্রথম দায়িত্বশীল হতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে আমার সংশোধন, আমার সচেতনতা, তখনই কিন্তু আমি আমার সমাজের মধ্যে সেটা অ্যাপ্লাই করতে পারবো, সেটাই আমি রাষ্ট্রের মাঝে পরবর্তীতে আস্তে আস্তে সেটা প্রয়োগ হবে।
তাহলে এখন পরিবার থেকে চলে এসেছে ব্যক্তি বিশেষের মাঝে, যে আমার ব্যক্তিকে আগে চেঞ্জ করতে হবে, আমাকে ফার্স্ট মাইন্ড,
আমি দায়িত্বশীল কিনা,
জি আমি দায়িত্বশীল কিনা।
হাদিসটা কত না সুন্দর, আপনি বলেছেন যে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে,
জি।
তো আমরা যদি একটু ভেবে চিন্তা ভাবনা করে দেখি, আসলে কি আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছি? আজ থেকে যদি 12-14 বছর আগের কথা আমরা মানে অতীতে যদি চলে যাই, আমরা দেখতাম যে বাবা মা তার সন্তানকে প্রথমে কোরআন শিক্ষা দেওয়ার দিকে
ধাবিত করত, উৎসাহিত করত,
যাতে করে সে কোরআন শিখতে পারে, যে আমার বাচ্চা প্রথমে কোরআন শিখবে, তারপর সে কি স্কুলে লেখাপড়া করবে, তারপর কলেজে লেখাপড়া করবে। কিন্তু আজকে দেখা যায় যে কোরআন শিক্ষার দিকে তো ধাবিত তো করে না, বরঞ্চ প্রথমে কোথায় পাঠায়, কিন্ডার গান্ডে গান্ডারে পাঠায়। বাচ্চা কথা বলতে পারে না, 4 বছর বয়স, 3 বছর বয়স, ঘাড়ে করে ব্যাগে যে ব্যাগ নিয়ে চলে যায়, কিন্তু সে কোরআন শিখতে পারে। অথচ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা।
আমাদের প্রিয়স্তমরা, আসলে আমাদের উচিত হচ্ছে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করি, আর সেক্ষেত্রে পরিবার সবার আগে, নিজে এবং নিজের পরিবার। তো পরিবার নিজে প্রথম দায়িত্বকে পালন করতে গিয়ে কিন্তু পরিবারকে দেখতে হবে।
এখানে কিন্তু জহির ভাই, যেটা মাদানী চ্যানেলের দর্শক যারা আছে আমি শেয়ার করব আপনাদের মাধ্যমে, যে এখানে কিন্তু এটা মানে এটাকে অন্যভাবে অন্য খাতে নিয়ে যাওয়ার বা অন্যভাবে এটাকে বোঝার কোনো অবকাশ নেই। এখানে কিন্তু যে দিনই শিক্ষার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু জেনারেল শিক্ষাকে কিন্তু আমরা নিরুৎসাহিত করছি না, জেনারেল শিক্ষার অবশ্যই দরকার আছে, কিন্তু আমি অ্যাজ এ মুসলিম বিং আমার ফান্ডামেন্টাল বেসটা কি, আমার বেসটা হচ্ছে আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার ইমান, আমার ইসলাম, সেটাকে আমি মজবুত করে বাকি যে কনস্ট্রাকশন আছে সেটার বেসগুলো আমি ঠিক করব। শিক্ষা কেন অর্জন করে মানুষ?
আসলে রফিক ভাই, আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি বিষয়টা এরকম যে আমরা কিন্তু ধর্ম এবং দুনিয়ার শিক্ষাকে দুইটা ভাগ করে ফেলেছি।
জি জি।
আসলে কি ইসলাম এরকম ছিল? কখনোই
না,
আজকে আমরা যখন ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করি জানি আজকে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক কে? ইবনে সিনা। সে কে? সে কোন জন?
আল বিরুনি, ইবনে সিনা।
আজকে আমরা বীজগণিত যেটা বলি সেটার ওই বইয়ের নাম হচ্ছে কি? আলজেব্রা বলি আমরা। আসলে কি এটার নাম আলজেব্রা? কখনোই না। এই কিতাবের নাম হচ্ছে, বইয়ের নাম হচ্ছে কিতাব আল জাবুর। এটাকে বিকৃত করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এটার উদ্ভাবক ছিল, নাম শুনে আমরা বুঝতে পারছি কে। তার মানে ইসলাম এবং আধুনিক জ্ঞান এটা কখনো পৃথক?
পৃথক না, সাংঘর্ষিক না,
সাংঘর্ষিক না, সহায়ক,
সহায়ক,
সহায়ক। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামই কিন্তু আজ আমাদেরকে সেদিকে ধাবিত করছে, নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে দাওয়াতে ইসলামী আমাদেরকে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছে। মাদানী চ্যানেল আজকে আমাদেরকে এই বিষয়টাই বোঝাতে চাচ্ছে যে দুনিয়া এবং দিন দুইটা পৃথক জিনিস না, বরং এক এবং অভিন্ন। আমি দিন যে কাজের কথা বলছি, দুনিয়ার কাজটাই হচ্ছে দিন। অর্থাৎ আমি যখন আমার পেশার সঠিক দায়িত্ব পালন করব ভালো নিয়তের সাথে, ওইটাই হচ্ছে ইবাদত,
ওইটাই হচ্ছে ইবাদত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যখন আমি পালন করব, যেমন দায়িত্বশীলতার কথা বলা হচ্ছে, এটা কি? আমি আমার রাষ্ট্রের দায়িত্ব যদি সঠিক ভাবে পালন করি তাহলে সেটাই হচ্ছে ইবাদত।
সর্বোপরি এই জিনিসটা বলতেই হবে, আর এটা অনস্বীকার্য। মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন তারাও হয়তো এক বাক্যে এই কথাটা স্বীকার করবেন যে ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে কখনোই কিন্তু একজন আদর্শ মানুষ রূপে কিন্তু প্রতিষ্ঠা লাভ করা যায়
না।
আমার মূল বেজ, যে বেজমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ইসলাম।
ইসলাম
আর ইসলামের মধ্যে, ইসলাম হচ্ছে ফুল কোড অফ লাইফ,
জি,
পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাকে কোনো কিছু, কোনো কৃষ্টি, কোনো কালচার, মানে ভিন্ন কোনো ধর্ম থেকে আমাকে ধার করে আনার দরকার নেই, ইম্পোর্ট করে আনার দরকার নেই। আমার ইসলামের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাভেলেবেল হিয়ার, সবকিছু আছে। শুধু সেটা একটু আমাকে স্টাডি
জানতে হবে,
জানতে হবে,
করতে হবে,
জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে, আপনি অনেকেই বলে যে এই ধর্মের নামে, মানে উগ্রবাদ, ধর্মের নামে চরমপন্থা, আসলে এগুলো কিছুই নেই। ইসলামে কি চিত্ত বিনোদন নেই? ইসলামে কি কোনো আনন্দ নেই? ইসলামে কি কোনো হাসি খুশি নেই? আছে তো, সেটাকে ইসলামের আলোকে আমাদেরকে করতে হবে। তাই বলে যে আমি
ইসলামটার নাম নেওয়ার পর আমরা সেটাকে অনেকেই,
মানে এটা মনে হয় যে একটা এক্সট্রিম কিছু, ইসলাম মানেই হচ্ছে মানে খুব একেবারে হার্ড লেভেলের কঠিন কিছু।
দর্শকবৃন্দ, আসলে ইসলাম
মানে না না না, এটা করো না, ওটা করো না, এটা করো, এটা করা যাবে না, এটা হারাম, ওটা মানে না না না, এটা এইভাবে কিছু কিছু মানুষ আছে যারা এই বিষয়টাকে, মানে ইসলামটাকে
কঠিন করে দেওয়া হচ্ছে,
মানে বিয়ে করার জন্য এই এই জিনিসটা কিন্তু না। অ্যাকচুয়ালি ইসলাম হচ্ছে মধ্যপন্থা, সবসময় অবলম্বন করে, সবসময় তো না বেশি হার্ড না বেশি সফট, মাঝামাঝি মধ্যপন্থা। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন, ইসলাম তাই বলে।
এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা উচিত। এরই পাশাপাশি যে বিষয়টা, যে অতিরঞ্জিত যে কথা বলেন হার্ড না করা, কিন্তু আজকে আমাদের দেখা যায় যে ইসলামের নাম ব্যবহার করে কিংবা ইসলামকে বিকৃত করার উদ্দেশ্যে আমাদের সমাজে ইসলামকে হার্ড হিসেবে, যেমন বর্তমান সময়ে ধরা যায় জঙ্গিবাদকে যে একটা লেবেল লাগানো হচ্ছে, যেখানে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো হাদিস রয়েছে, অগণিত হাদিস রয়েছে, বলা হয়েছে যে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং
মুসলিম শরীফ
জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ রয়েছে,
সেই হচ্ছে প্রকৃত মুমিন,
প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন। তো যেখানে একজনকে বলা হচ্ছে যে প্রকৃত মুমিন সে যার হাত থেকে এবং মুখ থেকে, মানে কথার দ্বারা যাতে কষ্ট না পায়,
ইভেন মানে জাস্ট একটা কথা দিয়ে যে আমরা অন্যের মনে আঘাত করি,
আর সেই জায়গাতে তাকে আঘাত করা হচ্ছে এবং বলা হচ্ছে ইসলাম, মানে কতটুকু
মানে ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে,
নামে চাল, মানে এক তো ইসলাম বিরোধী কাজ, শুধু বিরোধিতাই না, বরং বিরোধী করে, বরং এটাকে ইসলামের নাম চালানো হচ্ছে,
পরিপন্থী,
পরিপন্থী,
পরিপন্থী কাজ যেটা কখনো ইসলাম সমর্থন করে না,
করে না,
যে অনুমোদন দেয় না ইসলাম,
আঘাত করাকে। আবার হাদিসে পাকের মধ্যে এসেছে, তার সারাংশ হচ্ছে এই যে একজন মানুষকে হত্যা করলো সে যেন পুরো জাতিকে হত্যা করলো,
যে একজন অন্যায়ভাবে,
অন্যায়ভাবে। কিন্তু আজকে আমাদের সমাজে এই জিনিসটাকেই কিছু কিছু লোক
ভিন্ন খাতে,
ভিন্ন খাতে চালানোর চেষ্টা করছে। আমি মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে অনুরোধ করব, আপনি তত্ত্বাবধায়ক, আপনি অভিভাবক, হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে এই অংশে দায়িত্ব পালন করতে হবে। আমি অভিভাবক হিসেবে আমার সন্তানের সুশিক্ষার দায়িত্ব আমার উপর, আমি পিতা, সে পিতা হিসেবে আমার উপর দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে আমি সঠিক ইসলামের শিক্ষায় শিক্ষিত করব। টিচার, শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমি আমার ছাত্রকে সঠিক শিক্ষায় শিক্ষিত করব। যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র তার নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করবে। তো সেই হিসেবে আমি অভিভাবক বিন্দুকে বলবো, প্রথমত আমরা যেন আমার সন্তানের দিকে পরিপূর্ণ খেয়াল রাখি।
আমার সন্তান কোথায়,
আমার সন্তান কোথায়
করছে, কার সাথে মিশছে,
কার সাথে মিশছে। সে তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে না, সে তো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মিশে যাচ্ছে,
জড়িত হয়ে যাচ্ছে না,
সে তো ইসলাম পরিপন্থী জঙ্গি ইত্যাদি যে রয়েছে তাদের সাথে মিশে যাচ্ছে না। যদি যায় তাহলে আমাকে প্রথমেই এ থেকে বাঁচাতে হবে। এর জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বিন্দু, না শুধু আমি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হব তা না, যদি আমি আমার দায়িত্বকে পালন না করি পিতা হিসেবে,
পরলোক দুই কালই আমার ক্ষতিগ্রস্ত,
আমরা দুনিয়াতে শুধু হব না বরং আখেরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যে আমরা কিছুক্ষণ
কতটুকু দায়িত্ব পালন করলাম আমার সন্তানের লালন পালনের ক্ষেত্রে,
লালন পালনের
পিতামাতার দায়িত্ব হচ্ছে যে তার সন্তানকে সুশিক্ষা দেওয়া।
জি,
আর আমরা কোরআন শরীফ যদি অধ্যয়ন করি দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
জি,
যে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে কি বাধা প্রদান করে। তো পিতা মাতার দায়িত্ব হচ্ছে কি তার সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া। আর যখনই সে বাচ্চা নামাজ পড়বে ছোটবেলা থেকে কি হবে, সে কোরআনের ভাষ্য মতে যে নিশ্চয়ই নামাজ তাকে কি মন্দ কাজ থেকে বিরত
থেকে ধীরে ধীরে বিরত থাকবে।
মানে যে প্রসঙ্গটা আমাদের এসেছিল যে আজকে যে মানুষকে আঘাত করা, যেখানে বলা হচ্ছে নামাজ মানুষকে ভালো করবে, সেই জায়গাতে গিয়ে আজকে এই নামাজিদের উপর লেবেল লাগানো হচ্ছে সে খারাপ কাজে লিপ্ত।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে মানুষ নামাজ পড়ছে ধর্মীয়
প্রতিষ্ঠান,
ইবাদত বন্দেগীর একটা জায়গা যেখানে মানুষ রব তালাকে সিজদা করছে, সেখানে মানুষকে
আঘাত করা হচ্ছে,
রক্ত ঝরানো হচ্ছে।
তো মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে আমি বলবো, এ ব্যাপারে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। আমি পিতা হিসেবে, আমি মাতা হিসেবে, আমি ভাই হিসেবে, আমি বোন হিসেবে, আমি শিক্ষক হিসেবে, আমি একটি প্রতিষ্ঠানের দায়িত্ববান হিসেবে, আমরা যেন আমার নিজ নিজ অবস্থান থেকে আমি আমার দায়িত্বকে পালন করি। প্রত্যেককে, বিশেষত আমি প্রত্যেক অভিভাবকের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যেন আমি আমার সন্তানকে প্রতিটি কাজের ক্ষেত্রে সূক্ষ্ম দৃষ্টি রাখি। কেননা এ ব্যাপারে অনেক ইনফরমেশন আছে। এক ছেলে, এক লোক, সে বিদেশ থাকত, আমাদের বাংলাদেশেরই, বিদেশ থাকার পর একমাত্র ছেলে ছিল তার, একটাই মাত্র ছেলে। সে বিদেশে ব্যবসা করে, অনেক টাকা পাঠাতো, খুব আদরের সন্তান ছিল। সে বাড়িতে আসছে, আসার পর কিছুদিন পর আবার চলে গেল। চলে যাওয়ার পর সে শুনতে পেল যে তার স্ত্রী মারা গেছে। সে খুব তাড়াতাড়ি গুছিয়ে যখন দেশে আসলো, আসার পর সে জানতে পারল যে তার স্ত্রীর মৃত্যুর কারণ হচ্ছে তার সন্তান। অর্থাৎ সন্তান, ছেলে তার মাকে খুন করেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই ছেলেকে তার মা খুব ভালোবাসত, খুব বেশি ভালোবাসত। তার বাবা টাকা পাঠাত, এই টাকা তার ছেলেকে দিত, যখনই যত টাকা চাইত তাকে
কখনো নিষেধ করত,
কখনো নিষেধ করত না। কোথায় খরচ করছে, কোন পথে যাচ্ছে, কিভাবে আছে সে খেয়াল
তদারকি
করত না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন ওই ছেলের খবর নিল, মা জানতে পেল সে নেশাগ্রস্ত, যখন তার মা নেশাগ্রস্ত শোনার পর তখন আর টাকা দিচ্ছে না। তো এরকম ভাবে যখন টাকা দিচ্ছে না, তখন ওই ছেলে ক্রমান্বয়ে রাগান্বিত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেল তাকে ছুরির আঘাতে হত্যা করে ফেলল।
মানে মাদকাসক্ত সেই যুবক নিজের নেশার টাকা
জোগাড় করতে না পেরে,
তখন
তাকে হত্যা করলো। তখন বাবা এসে তার নিজের সন্তানকে জেলখানাতে দিল।
পরিণতি কি হলো?
এজেন আমরা দায়িত্বশীল, শুধুমাত্র যে আমি টাকা উপার্জন করলাম আমার দায়িত্ব শেষ, আমি আমার সন্তানের জন্য টাকা পাঠিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ।
অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু জহির ভাই দেখা যাচ্ছে যে পরপর তিনটে জীবনই কিন্তু ধ্বংস হয়ে গেল। দুটো জীবন তো, একটা তো মানে মৃত্যুবরণ করলো, আর একটা জীবন বেঁচে থেকেও ধ্বংস, আর একটা জীবন যেটা বাবা ধুকে ধুকে শেষ হয়ে যাবে। তো এই যে আসলে বিষয়টা, এটাই হচ্ছে চরম বাস্তবতা, যে আমরা শুধু অর্থের দিকেই না যাই, আর সমাজে যেই সেক্টরগুলো বিশেষ করে আপনি বললেন যে আমরা ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, টিচার হই, যেই লেভেলেরই হই না কেন, যে যেখান থেকে আমরা দায়িত্ব পালন করি না কেন, আজকে একটা সত্যি কথা না বললেই নয়, বাস্তব কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের জীবনের যে চাহিদাটা ইকোনমিক্সে পড়েছি যে ডিমান্ড ইজ জাস্ট লাইক ইলাস্টিক, এটা যত টানা যায় তত বাড়ে চাহিদাটা।
যার আমার মানে আজকে আমার কাছে 10-20 হাজার আছে,
হ্যাঁ আমার 50 হাজার দরকার,
50 হাজার দরকার, মানে আমার চাহিদা
বেড়ে যাচ্ছে, আমার একটা রুম আছে, দুটো রুম দরকার, একটা গাড়ি আছে, দুটো। এই যে চাহিদাটা মানে বাড়িয়ে দেয়া, একটা হচ্ছে যেমন আমাদের বুজুর্গানে কেরামের জীবনে দেখতে গেলে, আম্বিয়া কেরামের জীবন যদি আমরা পর্যালোচনা করি, আমরা যদি দেখি, তো সেখানে দেখা যায় যে তাদের জীবনের মধ্যে কানাআত ছিল, অর্থাৎ স্বল্পে তুষ্টি,
স্বল্প ব্যয় ছিল তারা,
স্বল্পে তুষ্টি মানে অল্পতে তুষ্ট থাকা, অল্পতেই বা যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো এই যে মানে আমার আরো চাই, আরো চাই, আরো চাই, আমার সন্তানের এটা চাই, ওটা চাই, উচ্চ বিদ্যাপীঠে পড়ছে, উচ্চ বিদ্যা প্রতিষ্ঠানে পড়ছে, তাকে এখানে না বহির্বিশ্বে পাঠাতে হবে। তো এই যে মানে তার ভরণ পোষণের জন্য, একটা বাড়ি করার জন্য, স্ত্রীর স্বর্ণালঙ্কার করার জন্য, তার কাপড় চোপড়ের জন্য, আরাম আয়েসের জন্য আমি কি করছি, আমার উপার্জনের সেক্টরের মধ্যে আমি কোনো মানে নীতি নৈতিকতার কোনো বালাই আমি তোয়াক্কা করছি না, হালাল হারাম দেখছি না, অনৈতিক ভাবে আমি অর্থ উপার্জন
মানে আমার যে দায়িত্ব ছিল, আমি
দায়িত্ব ছিল যেটা আমি কমিটমেন্ট করেছিলাম আমি এই পেশায় আসার আগে, যে আমি আমার ক্লায়েন্টকে সততা দিয়ে, আমি নিষ্ঠার সাথে আমি আমার ক্লায়েন্টের সেবা করব, হোক সে ছাত্র, হোক সে রোগী, হোক সে কোনো গ্রাহক, আমি তাকে সততার মানে উৎকর্ষ সাধন করে আমি তাকে কি করব, আমি তাকে সেবা দিয়ে যাব, মানব সেবা, যেটা যেই মানব সেবার ব্রত নিয়ে, যেই মানব সেবার সাধনা সাধন করে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, নিজের সাথেই হোক বা প্রতিষ্ঠানের সাথেই হোক বা কোনো
রাষ্ট্রের
সাথেই হোক, আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আই ওয়াজ কমিটেড অন দ্যাট টাইম, কিন্তু আমার এখন অবস্থান কি, আমি আজকে উৎকোচ গ্রহণ করছি, আমি আজকে অনৈতিকভাবে নিচ্ছি, আমি একদিক থেকে দেখা যাচ্ছে, আমি বলবো না সব ডক্টর একরকমের, সব শিক্ষক একরকমের, সব ইঞ্জিনিয়ার একরকমের, ভালো মানুষ অবশ্যই আছে দুনিয়াতে, কিন্তু একজন অনৈতিক ডক্টর বা অনৈতিক যারা অনৈতিকভাবে যারা উপার্জন করছে, আমি তো শিক্ষার্থীর কাছ থেকে বেতন নিয়েই নিচ্ছি, মাস শেষে টিউশন ফি তার কাছ থেকে আমি, সেশন ফি নিয়েই নিয়েছি ভর্তি করা, গভর্নমেন্ট আমাকে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি সেই শিক্ষার্থীকে কতটুকু দিতে পারছি, আর সেই অপূর্ণতা কেন সেখানে রয়ে যাচ্ছে, তার জন্য আমাকে বাড়তি আলাদাভাবে কেন তাকে নিয়ে বসতে হচ্ছে কোচিং এর নামে, আলাদাভাবে কেন তাকে টিউশনের নামে বসতে হচ্ছে, তার থেকে আলাদাভাবে কেন টাকা নিতে হচ্ছে, এটা আমাকে দিচ্ছে, এটা বিবেকের কাছে প্রশ্ন, নিজেকে প্রশ্ন করি, আমি এটা যেন না করি যে হ্যাঁ অন্যের দিকে ইশারা না করি, হ্যাঁ অমুক টিচার তো এটা করে, অমুক ডাক্তার তো এটা করে, অমুক ইঞ্জিনিয়ার তো এটা,
অমুক ডাক্তার তো প্রেসক্রিপশনের মধ্যে
এটা করে,
এটা করে,
ডক্টর একজন পেশেন্টের কাছ থেকে সে ফি নিয়ে নিচ্ছে, তার টেস্টের সবকিছু নিয়ে নিচ্ছে, তারপরে তথাকথিত ভাবে জানা যায় যে কমিশনের যে বিষয়টা,
কমিশনের কারণে টেস্ট বৃদ্ধি করা হয়,
পত্র পত্রিকায় চলে আসছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কমিশনের যে টাকা নিয়ে বিভিন্ন সময় এই যে টেস্টের, এই যে অনৈতিক একটা উপার্জন, এটা কেন, আমি এই উপার্জন দিয়ে আমার সন্তানকে লালন করছি, তাই তো, আমার স্ত্রীকে লালন করছি, ভরণ পোষণ করছি, তাই তো। এই সন্তান বড় হয়ে কি হবে? এই সন্তান আমার জন্য কি বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে? যার শরীরে আমি হারাম অর্থ, আমি তার শরীরের রক্ত মাংস আমি তাকে গড়ে তুলছি ধীরে ধীরে, এই সন্তান আমার জন্য কতটুকু বাধ্য হবে, আমার কতটুকু অনুগত হবে, কতটুকু আমার ফার্মাবারদার হবে, সেই সন্তান আমার কতটুকু কথা শুনবে, আমার স্ত্রী কতটুকু আমার কথা শুনবে? আজকে স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, মেয়ে মায়ের কথা শোনে না। তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে, প্রথমত হচ্ছে হালাল উপার্জন না থাকা।
মাদানিশান দর্শকবৃন্দ, আমরা একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা আমার মনে হয় আমরা বুঝতে পারছি। সেক্টর যেটাই হোক,
যেই সেক্টরই হোক,
অবস্থান আমার যেটাই হোক, দায়িত্ব আমার যেটাই হোক, আমি একেবারে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা কিংবা একজন চৌকিদার, আমি যে দায়িত্বই পালন করছি না কেন, আমি শিক্ষক কিংবা আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার কিংবা মসজিদের ইমাম, আমি যে যে দায়িত্ব পালন করছি, আমি কি আমার দায়িত্বের পূর্ণতা আদায় করছি,
পরিপূর্ণভাবে
আদায় করছি? আমি আপনাকে বলবো, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি যে কমিটমেন্ট নিয়ে, যে প্রতিশ্রুতি দিয়ে দায়িত্বকে গ্রহণ করেছিলেন, সেটা কি আপনি পালন করছেন? যে কথা বলা হলো যে সবাই কিন্তু সব সেক্টরের মাঝে কিছু ভালো আছে,
এটাও দেখা যায়, জহির ভাই, অনেক ডক্টর এমনও আছে যারা চ্যারিটি করে, বিনামূল্যে দাতব্য চিকিৎসা মানুষের জন্য,
আলহামদুলিল্লাহ,
উজাড় করে দিচ্ছে,
আলহামদুলিল্লাহ।
কিছুদিন আগে একটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘটনা, যে আমেরিকার জনৈক এক ডক্টর 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, তুষারপাত হচ্ছে, মানে কঠিন অবস্থা আবহাওয়া, মোবাইল যোগাযোগ কমিউনিকেশন ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু সেখানে এক মেডিকেলে তাকে কি করতে হবে, এক রোগীর ব্রেন সার্জন, উনি ব্রেন অপারেশন করতে হবে, 6 কিলোমিটার তিনি এই প্রতিকূল আবহাওয়ায় তিনি পায়ে হেঁটে গিয়ে সেখানে সেই রোগীর ব্রেন অপারেশন করেছেন, যেটা মানে মানে হুইচ ইজ ভেরি রেয়ার নাওয়েডেজ, যেটা মানে বিরল ঘটনা, এরকম ঘটনাও আমাদের সমাজে আছে, ভালো মানুষ যে নেই তা না,
অবশ্যই ভালো আছে, বিদায় আমাদের সমাজ থেকে।
আমি কি আমার অবস্থান,
তত্ত্বাবধায়ক সম্পর্কে আলোচনা হচ্ছে, তো আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রাজভী দামাত বরকাতুল আলিয়ার কথা না বললে হয় না।
আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আল্লামা আরশাদুল কাদরী যখন তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমির বানালেন, তারপর তিনি কিভাবে কাজ করেছেন? আমির আহলে সুন্নাত নিজে স্বয়ং পায়ে হেঁটে ট্রেনে সফর করে, বাসের মধ্যে বসে তিনি নিজে বয়ানের ক্ষেত্রে যেতেন, সেখানে গিয়ে তিনি বয়ান করতেন, আবার সাথে করে কি টিফিন নিয়ে যেতেন, যে কারো কাছে খাবার যেন চাইতে না হয়। শুধু তাই নয়, সল্ট শেকার, লবণ দানিও সাথে নিয়ে যেতেন, কারো কাছে যেন লবণ চাইতে না হয়। এদিকে দিনের কাজ করছেন, আবার পরিবারের ক্ষেত্রে দেখেন তার সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছেন, তার সন্তানকে তাহাজ্জুদের নামাজের জন্য শিক্ষা দিচ্ছেন, আবার হালাল উপার্জন করছেন কিভাবে, এমনও আমরা যদি আমরা আমরা শুনেছি যে আমিরুল ইসলাম দামাত বরকাতুল্লাহ আলিয়া ঝাড়ু পর্যন্ত বিক্রি করতেন, ছোট ছোট বাচ্চাদের জন্য গুবার, যেটাকে উর্দুতে বলে, আর বাংলায় বেলুনও বিক্রি করতেন বাচ্চাদের জন্য, হালাল উপার্জন করছেন। এমনকি শুনেছি যে তিনি আইসক্রিমও বিক্রি করেছেন, কিন্তু হালাল উপার্জনের মাধ্যমে তার বাচ্চাদেরকে হালাল খাওয়াচ্ছেন, এদিক দিনের কাজ করছেন। আর আজও যদি আমরা দেখি, আজ মনে হয় আমি দামাত বরকাতুল্লাহ আলিয়ার বয়স মনে হচ্ছে 67 কিংবা 68 এরকম হবে, আজও তিনি রমজান মাসে দেখা যায় যে দুটো মুজাকরা করেন, দিনেও করছেন রাতেও করছেন, হ্যাঁ মুজাকরা করছেন। আবার যারা এতে কাফের মধ্যে যারা এসেছে তাদের সাথে বসে, তাদের সাথে বসে আবার তিনি কি ইফতার করছেন, আবার সারিতে বসছেন, মানে দেখলে মনে হবে কি মানে পুরো কারামত দেখা যাচ্ছে।
ওয়ার্কিং শিডিউলটা এত হার্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমির আহলে সুন্নাত তো আমির আহলে সুন্নাত, আমির আহলে সুন্নাত এমন একজন ধর্মীয় ব্যক্তিত্বের নাম, এমন একজন মানে রিলিজিয়াস পার্সোনালিটি, যে ধর্ম কর্ম সব কিছু তিনি ঠিক রেখেছেন, পরিবার পরিজন সব কিছু, আর এমনকি তিনি মানে দাওয়াতে ইসলামী, এখন তো তিনি এক মানে একজন আইডিয়াল হিসেবে, একজন আদর্শ মানে রোল মডেল হিসেবে ইনি, যে লক্ষ কোটি নওজোয়ান যুবক যাকে ফলো করছে, যার ফলোয়ার্স লাখো যুবক যে কাল পর্যন্ত যারা মডার্ন দাড়ি শেপ করে ঘুরে বেড়াত, আজকে তারা দাড়ি রেখে নিয়েছে, মাথায় পাগড়ি পরে নিয়েছে। একজন মাত্র, অনলি ওয়ান পার্সোনালিটি, আমির আহলে সুন্নাহ, যাকে ফলো করে আজকে এত নওজোয়ান যাদের আত্মশুদ্ধি সবকিছু পরিবর্তন হয়েছে। তো এই যে আমির আহলে সুন্নাহ যার বিষয়ে আপনি বললেন, তো ইনিও কিন্তু একজন মানুষ, ইনিও কিন্তু এই অসাধ্যকে সাধন করেছেন। তো আমাদেরও উচিত, আমরা হয়তো ওনার মতো হতে পারবো না, কিন্তু ওনার পদাঙ্ক তো অনুসরণ করতে পারি, ওনার মতো আমরা চেষ্টা তো করতে পারি, চেষ্টা করতে সমস্যা কোথায়। তো আজকে বিশেষ করে এই আলোচনার মধ্যে জহির ভাই যে বিষয়গুলো উঠে এসছে এবং আমরা যে আলোচনাগুলো শুনলাম, বিশেষত অনেকেই হয়তো এই বিষয়টা মনে কষ্টও পেতে পারে, কারণ দাওয়াতে ইসলামের মাদানী চ্যানেল কিন্তু হক কথা বলতে পিছু পা হয় না।
আসলে জানি বলা হয়েছে সত্য হচ্ছে
তিতা,
তিক্ত সত্য কথা, এটা
হক কুমুরুল
সত্যটা, এটা তিক্ত, এটা হবে
আসলে, এটা এটাই মানে ইয়ে যে আমাদের এটা বুঝতে হবে যে আমরা যে যেই দায়িত্বে আছি, যে যেখানেই আছি, আমাদের দায়িত্বটা যদি আজকে সমাজে এত বিশৃঙ্খলা, এত সবকিছু অসমন্বয় কেন, এটার একমাত্র কারণ হচ্ছে যে আমি আমার জায়গায় ঠিক নেই, আমার নিজেকে চেঞ্জ করতে হবে, আমার নিজেকে পরিবর্তন করতে হবে। আমি আমার সবকিছু আমার ঠিক মতো দায়িত্ব পালন করছি কিনা, আমি আমার মধ্যে নিষ্ঠার অভাব আছে কিনা, আমার মধ্যে সবকিছুর মানে ঠিকঠাক আছে কিনা এটাকে দেখতে হবে, আমি ঠিক মতো সব দায়িত্ব পালন করছি কিনা। পাশাপাশি যে রিজিকের কথাটা বললাম, এটাও দেখতে হবে যে আমি অনৈতিকভাবে আমার উপার্জন যেন, আমার একটা গ্রাসও যেন আমি আমার পরিবারের মুখে তুলে না দিই, এটা দেখতে হবে।
মাদেশন দর্শকবৃন্দকে আমি অনুরোধ করব যে আমি যে অবস্থানে আমাদের প্রথম থেকে যে কথাটি বারবার উচ্চারিত হচ্ছে, আর তা হচ্ছে আমি যে যে অবস্থানে আছি, আমি আজকে রাস্তার পথচারী, দায়িত্ব যেহেতু বিষয় আসছে তত্ত্বাবধায়কের সাথে দায়িত্বটা, আমার দায়িত্ব হচ্ছে রাস্তার হক, রাস্তার রুলস রেগুলেশন নিয়ম কানুন মেনে আমার পথ চলা। যে গাড়ির তত্ত্বাবধায়ক রয়েছে, ড্রাইভার রয়েছে, তার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে যাত্রীদেরকে তার যথাস্থানে পৌঁছে দেয়া এবং সঠিকভাবে গাড়িকে,
সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি,
হ্যাঁ, গাড়ি ড্রাইভ করা। আমি প্রত্যেক সেক্টরকে বলবো, প্রতিটা অবস্থানকে বলবো, যে যে যার সাথে আছেন, আজকে ব্যবসায়ী ভাই আছেন, যে ব্যবসায়ী ভাইরা দেখা যায়, আপনি কি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছেন? আপনার দায়িত্ব হচ্ছে আপনি যখন জানবেন কোনো পণ্যের মাঝে ভেজাল
মিশ্রিত
আছে, সেটাকে ক্রেতার কাছে পৌঁছে না দেয়া, বরং সঠিকটা উপস্থাপন করা। কিন্তু আমরা তো বরং উল্টোটা করে থাকি, যে ইচ্ছে করে নিজে ভেজাল মিশ্রিত করে থাকি, প্রতারণা করে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদের সকলকে সঠিক দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুক। এরই পাশাপাশি যাদের আমাদের আন্ডারে অনেক কর্মচারী রয়েছে, তাদের প্রতি যেন আমরা দায়িত্ববান হই, তাদের প্রতি যেন আমরা
সহনশীল হই।
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছে যে আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হয়েছেন, ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, একটা ইনস্টিটিউটের মালিক হয়েছে, প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। এমনও তো হতে পারত আপনাকে শ্রমিক বানিয়ে আরেকজনকে তত্ত্বাবধায়ক বানাতে পারত।
যেই মহামহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মালিক বানিয়েছেন, সে তো কালকে আপনাকে শ্রমিকও বানিয়ে দিতে কারো আন্ডারে।
তো এই জন্য আমি সকল শ্রেণীর সকলকেই বলবো, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আবার শ্রমিক ভাইকে বলবো, আপনি যখন আপনার মালিকের কাছে কমিটমেন্ট নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে আমি চাকরি গ্রহণ করেছেন, যে প্রতিশ্রুতিগুলো আপনি দিয়েছেন ওই প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে আপনি আপনার দায়িত্ব পালন।
আমি যেই টাকাটা নিচ্ছি, যেখান থেকে আমি যে স্যালারিটা তুলছি, এটা কতটুকু আমার জন্য হালাল হচ্ছে? অনেক সময় যেমন আমরা জানি যে ইজারা মূলত দুই প্রকারের, একটা হচ্ছে সময়ের ইজারা, ইজারা মিনিং মানে এগ্রিমেন্ট,
কন্ট্রাক্ট।
আচ্ছা, তো এই কন্ট্রাক্টটা দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে সময়ের আর একটা হচ্ছে কাজের। তো কাজের ক্ষেত্রে যেটা আছে, যেটা কাজের ইজারা, প্রোডাকশন যেটাকে আমরা বলি, প্রোডাকশন যত কাজ করবে তত, সেটা তো বুঝে আসে, এটা আন্ডারস্টুড কথা, যে এতটা কাজ করলে আমি এতটা টাকা পাবো, এটা বুঝে আসে, যে না করলে আমারই ক্ষতি হবে। কিন্তু যার সাথে সময়ের চুক্তি রয়েছে, সে যদি কর্মে বসে ফাঁকিবাজি করে,
আচ্ছা আচ্ছা,
অনেক এমন রয়েছেন, আমরা সরকারি লেভেল থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে যারা যেই সেক্টরে রয়েছি, আমরা নিজের একটু হিসাব নিকাশ করি যে আমি আমার কর্মস্থলে আমি কতটুকু নিষ্ঠার সাথে কাজ করছি, আমি মাস শেষে যে বেতনটা নিচ্ছি সেটাকে আমি যথারীতি কাজ করে যথাসময়ে এসে আর যথাসময়ে যাচ্ছি কি না, নাকি কাজের মধ্যে বসেই আমি আমার ব্যক্তিগত কাজগুলো সেরে নিচ্ছি।
রফিক ভাই, আমাদের কিন্তু একটা অভ্যাস আছে যে আমরা সবসময় মালিক পক্ষের বিরুদ্ধে সবসময় আঙুল উঠাই,
কিন্তু তিন আঙুল আমাদের দিকে,
ঠিক আছে না? কিন্তু আমি কিন্তু আবার মালিক পক্ষে কথা বলছি না, আমি তো সবার কথাই বলছি, দায়িত্বশীল
মাদানী চ্যানেল তো
সবার
জন্য,
সকলের সংশোধনের জন্য। কিন্তু আমরা যেটা করে থাকি সবসময় বলা, আমরা দেখা যায় মালিক পক্ষের বিরুদ্ধে সবসময় বক্তব্য মানে বলে থাকি, কিন্তু আমি কি আমার দায়িত্ব পালন করছি? আমি আমাকে যে মালিক পক্ষে আমাকে 8 ঘন্টার জন্য, 6 ঘন্টার জন্য, 10 ঘন্টার জন্য চাকরি দিয়েছে, আমি সেটা পালন করছি? আমি একজন সরকারি কর্মকর্তা, আমি কি সরকারের ডিউটি সঠিকভাবে পালন করছি? সকাল 9টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত আমার দায়িত্ব, আমি কি আমার সেই দায়িত্বটাকে পালন করছি? যে কথা বারবার আমাদের কাছে এসেছে, যদি আমি আমার দায়িত্বকে পালন না করে থাকি, সেটা আমার সন্তানের ক্ষেত্রে হোক, আমার পরিবারের ক্ষেত্রে হোক, স্পষ্ট ঘটনা শুনেছি যে পরিবার কেয়ামতের দিন কিভাবে আমাদেরকে পাকড়াও করবে, এবং এই পরিবারের লোকজন কিভাবে আমাদের কাছ থেকে আমার নেকিগুলোকে ছিনিয়ে নিবে, তাদের গুণাগুলোকে দিয়ে দিবে। পরিবার দিয়ে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। অনুরূপ যদি আমি কোনো প্রতিষ্ঠানে দায়িত্বে থাকি, কেয়ামতের দিন ওই প্রতিষ্ঠানের ব্যক্তিগুলো আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে,
যে অধীনস্থ।
আমি যদি রাষ্ট্রের কর্তা হয়ে থাকি আর আমার অধীনস্থ যারা রয়েছে তাদের কর্তব্য যদি আমি পালন না করে থাকি, তাদের অধিকার যদি আমি
ইচ্ছাকৃতভাবে
হরণ করে থাকি, কেয়ামতের দিন আমাকে এমনই ভাবে আমার কাছ থেকে এগুলোকে আদায় করা হবে।
এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ,
জি, বান্দার হক। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সময় বলতে বলতে একেবারেই আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ আমরা আশা রাখব যে আমরা বাবা হই কিংবা মা, বড় ভাই হই কিংবা বোন, মসজিদের ইমাম কিংবা খতিব, স্কুলের শিক্ষক কিংবা ইউনিভার্সিটির শিক্ষক কিংবা মাদ্রাসার শিক্ষক কিংবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, অফিসার, কর্মকর্তা কিংবা কর্মচারী, রাষ্ট্রের প্রধান, একেবারে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা থেকে নিয়ে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত, আমরা যে যে দায়িত্বে আছি, আমরা যেন আপন আপন স্থানে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেই, আমরা দায়িত্বকে পূর্ণভাবে আদায় করি। আর যদি আদায় না করি, দুনিয়ার মানুষের কাছে হয়তোবা আমরা আজ ফাঁকি দিতে পারছি, দায়িত্ব অবহেলা করতে পারছি, কিন্তু এ কথা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব নয়, এবং কিয়ামতের দিন এজন্য আমাকে পরিপূর্ণ জবাবদিহি করতে হবে। আমি মুসলমান হিসেবে আমার উচিত হবে যেন কিয়ামতের দিনকে যেহেতু আমি বিশ্বাস করি, সেই কিয়ামতের হিসাব নিকাশকে স্মরণে রেখে আমি যেন আমার দায়িত্বকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার প্রতিষ্ঠানকে, আমার রাষ্ট্রকে সঠিকভাবে আমার শ্রম, আমার মেধা, আমার মরণশীলতাকে বিতরণ করি, আমি আমার সন্তানের সঠিক হক আদায় করি। জি রফিক ভাই, সর্বশেষ আপনার মাদানী ফুল, মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে দিন।
এটা আজকে যে আলোচনাটা হলো, আমি তো এটাই অনুরোধ করব, বিশেষ করে মাদানী চ্যানেলে যারা দর্শক রয়েছেন, যে যা হয়ে গেছে অতীতে হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় ক্ষমাশীল, অনেক বড় মহান। ভবিষ্যৎ দিনগুলো আমাদের কেমন হবে সেগুলো আমরা নির্ধারণ করে নিই, যে ইনশাআল্লাহ যা হয়েছে হয়েছে, কর্তব্যে অবহেলা করেছি করেছি, অনৈতিকভাবে উপার্জন করেছি করেছি, এখন থেকে আর না, এখন থেকে আর না। আর আমার যে পরিবার রয়েছে, যে সন্তান সন্ততি রয়েছে, আমার পরিবার থেকেই আমি শুরু করি, যে দিন বদলের পালা আমরা যে স্লোগান চালাই, তো দিন বদলের পালাটা যেন আমার পরিবার থেকেই শুরু হয়, আমার পরিবার পরিজনের পরিবর্তনের জন্য, নৈতিক পরিবর্তনের জন্য, চারিত্রিক পরিবর্তনের জন্য, আদর্শিকভাবে পরিবর্তনের জন্য, ধর্মীয় অনুশাসনকে আমি মেনে চলি। আল্লাহ আল্লাহর রাসূল যেই নির্দেশ দিয়েছেন, সেই মোতাবেক চলার চেষ্টা করি। যদি আমার ভেতরে যদি ধর্মীয় অনুশাসন না থাকে, আমি যতই আদর্শের বুলি আওড়াই, যতই আমি নীতি নৈতিকতার কথা বলি, কোনো কাজ হবে না। ধর্মকে বাদ দিয়ে কখনোই কোনো মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারে না।
জি কেরিম ভাই,
মানে যারা দর্শকবৃন্দকে শেষ পর্যায়ে এই মেসেজ দিতে চাইব যে আমরা আমাদের অন্তরে আল্লাহ তাআলার জন্য আমরা ভয় সৃষ্টি করি। আমাদের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় যদি চলে আসে, ইনশাআল্লাহ আজাবাজাল্লাহ আমরা সহজেই আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারব।
সুবহানাল্লাহ, একেবারে সুন্দর কথা। মাদ্রাসার দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণতার সাথে পালন করি। আর দাওয়াত ইসলামী আমাকে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দাওয়াত ইসলামীর সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের।